রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার হাদিসে মোবারকার মধ্যে অগণিত ফজিলত আর বরকতের কথা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি এই হাদিসে মোবারকা তার থেকে বর্ণিত। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন পথ চলবে হামদ আর আমার জিকির, অর্থাৎ আল্লাহ তাবারক ও তাআলার জিকির আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার জন্য বলেছেন কি তোমরা হামদ পড়ো, আল্লাহ তাআলার প্রশংসা করো আর দুরূদ শরীফ পাঠ করো। তোমার পথ চলার মধ্যে যত বৃক্ষ গাছ তোমার এই জিকির এবং দুরূদ শরীফ শুনবে, কিয়ামতের দিন তোমার পক্ষে তারা সাক্ষ্য দিবে। আমাদের উচিত আমরা যখন যেখানে যেভাবে থাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা আর আল্লাহ তাবারক ও তাআলার জিকির করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য ভালো কিছু কথা, কিছু হাদিসে মোবারকা, আর বিশেষ করে আজকের অনুষ্ঠান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করার জন্য বিষয়টি আমরা রেখেছি। ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, হামদ শুনবো, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শোনানোর চেষ্টা করব, আপনাদের কলগুলো নিব আমরা, SMSগুলো পড়ব ইনশাআল্লাহ তাআলা, একটি প্যাকেজও আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব, অভিমত সম্পর্কিত একটি প্যাকেজ দেখাবো ইনশাআল্লাহ তাআলা। যখন কোনো ব্যক্তি পানি পান করার জন্য হাতে নেয়, পানির গ্লাস হাতে নেয়, তো এখানে একটি উসুল বা একটা নিয়ম রয়েছে, পানির কিছু ধরন থাকে বা পানির পান করা যাবে কি না, এটা পবিত্র কি না, তার একটা উসুল রয়েছে ইসলামের মধ্যে। সর্বপ্রথম পানিকে দেখবেন কালার ঠিক আছে কি না, এরপরে পানির কালার যদি ঠিক থাকে, এরপরে আপনাকে নাকের সামনে নিয়ে পানির ঘ্রাণ নিতে হয়, এটা একটা উসুল। ঘ্রাণ নিলে যদি ঘ্রাণটাও ভালো থাকে, এরপরে যখন মুখে দিবেন সেটার স্বাদ যদি ভালো থাকে, যে পানির স্বাদ আছে এটা যদি ঠিক থাকে, তো সেটা পানিটা পান করার উপযোগী। পানির ঘ্রাণ নিয়ে দেখে মানুষ, যদি একটু কালারটা খারাপ দেখা যায় তারপরে ঘ্রাণ নিয়ে দেখে কালারটা এমন কেন, ঘ্রাণ ঠিক আছে কি না, ঘ্রাণ ঠিক না থাকলে মনে করে এটা খারাপ পানি, নষ্ট পানি। যে কোনো ফুল হাতে দে, হাতে চোখে দেখে, চোখে দেখার পরে হাতে নেয়, হাতে নেওয়ার পরে একটা মানুষের মধ্যে একটা অভ্যাস এটা, তারপর সে নাকের সামনে নেয় ঘ্রাণ নেওয়ার জন্য, ফুলটা দেখতে তো খুব সুন্দর, এর ঘ্রাণটা কেমন। আর ভালো ঘ্রাণ নেওয়ার জন্য ভালো নাকেরও দরকার, আর খারাপ ঘ্রাণের জন্য তো যথেষ্টই আছে। তার কারণ হলো গিয়ে ডাস্টবিনের সামনে সবাই যেতে পারে না, দুর্গন্ধ আসে, নাকে রুমাল দিয়ে রাখি, নাক চেপে ধরি, শ্বাস বন্ধ করে ডাস্টবিনের কাছ থেকে আমরা পথ চলে যাই, অতিক্রম করি। আবার হাজারো লোক আছে দেখবেন ডাস্টবিনের মধ্যেই কাজ করে, তাদের নাকে সেই ঘ্রাণটা খারাপ ঘ্রাণ লাগে না, নাকের সাথে তাদের মিশে গেছে। আর ওই হাদিসে মোবারকা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে একটা জমানা ছিল, একটা সময় ছিল, মানুষ যখন গীবত করত সেগুলো প্রকাশ হয়ে যেত, আর এই জমানায় যারা গীবত করে সেটা প্রকাশ হয় না, তার কারণ একটা মেসিংয়ের মধ্যে চলে আসছে, অর্থাৎ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এটা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক মোবারক ঘ্রাণ, অনেকগুলো হাদিসে মোবারকা রয়েছে যার মধ্যে থেকে আমরা জানতে পাই বা শুনতে পাই কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ কোন কোন জিনিস থেকে আসতো, কিভাবে আসতো, কোন কোন সাহাবা একরাম বর্ণনা করেছেন। অনেক সময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও বলেছেন কি তাদের থেকে রসুলের ঘ্রাণ আসে। শুরুতে একটি হাদিসে মোবারক আপনাদেরকে শোনাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা সোহেবে আমাদেরকে হামদ শোনাবেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে ঘটনাটি এসেছে কিতাবের মধ্যে, তাকে যখন বেদুইনরা অমুসলিমরা কাফেররা নিয়ে গিয়েছিল কালেমা পড়ার কারণে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসবে যাতে করে তাকে বাঘ ভাল্লুকে খেয়ে নেয়, তো তখন তাকে সেই বাঘ ভাল্লুক খায়নি। তার কারণ জিজ্ঞাসা করা হয় কেন তাকে বাঘ ভাল্লুক খেলো না, হিংস্র প্রাণী তাকে কেন খেলো না, তো এটাই উত্তর আসে কি যখন হিংস্র প্রাণী তাকে খাওয়ার জন্য এসেছিল তো এসে দেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে মুসাফা করছে আর সেই ঘ্রাণ মোবারকটা তার থেকে এখনও আসতেছে। তো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ আসার কারণে, সুগন্ধি আসার কারণে বাঘ ভাল্লুক আর ইকরামা রাদিয়াল্লাহু তাআলাকে খেলেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মিষ্টি ঘ্রাণ সুগন্ধি যার সাথে সংস্পর্শ হয়ে যেত তার থেকেই ঘ্রাণ আসতো। আমরা জানবো শুনবো আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ নিয়ে, আমরা আজকে সুগন্ধি নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আসনের পূর্বে হামদে বারি তাআলা শ্রবণ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইসলাম ভাইরা এবং মদিনা চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন সকলে মিলে দুরুদ পাক পাঠ করে নিই।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল আল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভিকারি তুমি
যে কোনো মাহফিলের মধ্যে যেত বা মসজিদে নববীতে যেত বা অন্য কোনো জায়গাতে যেত, সাহাবায়ে কেরামের মাঝে যখনই ঢুকতো এমন একটা ঘ্রাণ তার মধ্যে থেকে আসতো, এমন একটা ঘ্রাণ তার পেত, সাহাবায়ে কেরাম অবাক হয়ে যেত। আজকে সে আসছে না, তো তার ঘ্রাণ দেখে সাহাবায়ে কেরাম আগামীকাল যখন তার সাথে আবার দেখা হবে তার আগেই আরও দামি সুগন্ধ লাগাতো, বাজারে সবচাইতে দামিটা লাগাতো, লাগিয়ে ওই সাহাবায়ে কেরাম আবার আসতো। কিন্তু ওই ব্যক্তি যখন আসতো তার ঘ্রাণ সবার চাইতে ভালো, তার ঘ্রাণ সবার চাইতে ভালো লাগে বা সবার নাকে পৌঁছে যায়। এভাবে এভাবে করতে করতে অনেক দিন পার হয়ে গেল। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো কি আপনার, আপনি এমন কোন আতর ব্যবহার করেন, এমন কোন সুগন্ধি ব্যবহার করেন? আমরা যত আতরই ব্যবহার করি, যত সুগন্ধি ব্যবহার করি, কিন্তু আপনার মতো এত সুন্দর ঘ্রাণ তো আমরা পাই না, আপনি কোন আতর ব্যবহার করেন? তখন ওই সাহাবি বললেন কি আমি একসময় অসুস্থ ছিলাম, আমার শরীরের মধ্যে ঠোসকা পড়ে না, পানি পানি উঠে, তো এরকমের কিছু বিমারি আমার হয়েছিল, অসুখ আমার হয়েছিল। তো এই অসুস্থতার কারণে আমি একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম আর গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক অসুস্থ আর আমার এই শারীরিকভাবে এই সমস্যাটা দেখা দিয়েছে। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এক কাজ করো, তোমার শরীর থেকে যে জুব্বা আছে এটাকে সরিয়ে দাও। যখন এটা সরিয়ে দেওয়া হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মুখের থুতু মোবারক আঙ্গুল মোবারক দিয়ে নিয়ে যেখানে যেখানে ব্যথা ছিল ওখানে ওখানে লাগিয়ে দিলেন, ঔষধ হিসাবে এটা লাগিয়ে দিলেন। এরপরে বললেন ঠিক আছে তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। ওই সাহাবি বললেন খোদার কসম এরপর থেকে আমি আর কোনো আতরি ব্যবহার করি না, আর এই রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুঘ্রাণ অর্থাৎ থুতু মোবারকের যে ঘ্রাণ এরপর থেকে তার শরীর থেকে আসতেইছে আসতেইছে, আর কখনো সে আতর ব্যবহার করতো না। এরকমের করে অনেক হাদিসে মোবারকা পাওয়া যায় যার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুঘ্রাণের কথা বলা হয়েছে। একবার কাসিদা বুরদা যেটা রয়েছে এর তো খুব সুপরিচিত ঘটনা, কাসিদা বুরদা আমরা শুনবো পরে ইনশাআল্লাহ তাআলা। একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে অর্থাৎ মসজিদে নববী থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে কোথাও পাঠালেন এক কাজের জন্য। তো ওই এলাকার মানুষ তাকে চিনত না, অপরিচিত একজন ব্যক্তি আসছে তাদের এলাকায়। ওই সাহাবি ওখানে কাজের জন্য গেলেন, কিছু কাজকর্ম করলেন, আবার ওখান থেকে ফিরে আসবেন। ওখানের স্থানীয় লোক যারা ছিল তারা দেখলো এই লোকটাকে নতুন দেখতেছে, কেননা এমন একটা জমানা ছিল পৃথিবীতে এখন যত ঘন বসতি মানুষ দেখা যায় বেশি, একটা সময় এমন ছিল না। আপনার দেখা গেছে এখনও যদি আপনারা গ্রামগঞ্জে যান, দূর দূর গ্রামগঞ্জে যান, তো দেখবেন গ্রামের মধ্যে যে বাড়িঘরগুলো এখন পর্যন্ত আছে অনেক দূরে 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 ঘর আছে, একজনের বাড়ি এখানে আছে, এরপর দেখা গেছে এক মিনিট পরে আরেকজনের বাড়ি আছে, আবার এত খোলা মাঠ আছে ক্ষেত আছে। আপনি এই এলাকা থেকে ডাক দিবেন কারো নাম ধরে, উত্তর কান্দা বলেন দক্ষিণ কান্দা বলেন, এরা ওখান থেকে শুনে যায়। মানুষ এভাবে নামও ডাকে কি ওইটা আছে আমাদের উত্তর কান্দা, এটা আছে আমাদের পশ্চিম কান্দা। তো এত খোলা ক্ষেত আছে না, তো ডাক দিলে শোনা যায়। একটা জমান এমন ছিল কি মানুষ তো কম ছিল, ঘনবসতি ছিল না। তো যখন ওই সাহাবি কে পাঠানো হলো কোনো কাজের জন্য, সে ওখানে গেলেন। এখন ওখানে কাজকর্ম যে করতেছেন তিনি, কিন্তু স্থানীয় লোকেরা তার পিছনে হাঁটতেছে, কেন হাঁটতেছে ওই সাহাবি নিজেও জানে না। অনেক সময় পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন কি আপনারা কি আমাকে চিনেন? স্থানীয় লোক বলল না আপনাকে তো আমরা চিনি না। তো চিনেন না যেহেতু আমি তো একটা কাজে আসছি, আমার পিছনে কেন ঘুরতেছেন আপনারা? তো বললো আসলে আপনার পিছনে ঘোরার মধ্যে তো এমন কোনো দেখি না, তবে এই জন্য ঘুরি কি আপনার থেকে কেমন জানি একটা সুঘ্রাণ পাচ্ছি, আমরা এমন ঘ্রাণ পাচ্ছি যে ঘ্রাণের সুবাস নেওয়ার জন্য আপনার পিছনে পিছনে ঘুরতেছি। এমন কি সুগন্ধি আপনি ব্যবহার করেন, এমন কোন আতর আপনি ব্যবহার করেন যার ঘ্রাণ এত মধুর, যার ঘ্রাণ সুখে আমরা আপনার পিছনে হাঁটা শুরু করছি, কোনো কাজ নাই আপনার সাথে আমার, তারপরে ঘুরতেছি। তো ওই সাহাবি বললেন এমনিতে তো দামি কোনো আতর আমি ব্যবহার করি না, তবে একটা কথা বলতে পারি, আমি যে দরবার থেকে এখানে আসছি, যে দরবার থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে, ওই দরবারের মালিক রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মুসলমানদের নবী, আল্লাহ তাআলা শেষ নবী, সে আমাকে যখন বিদায় করেছেন, আমাকে যখন বিদায় দিলেন এই কাজের উদ্দেশ্যে যখন আমি আসতেছিলাম, তার মোবারক হাতে আমি মুসাফা করেছি, আর এরপরে আমি কোনো আতর আমি ব্যবহার করিনি, বাস মুসাফা করে আমি চলে এসেছি। আর ওই ওই লোকেরা বলল যে এটা এটা তো কোনো দুনিয়ার আতরের ঘ্রাণ আমি আমরা পাচ্ছি না, এমন কোনো আতর বা এমন কোনো সুগন্ধি দুনিয়াতে আমরা কখনো শুকিনি যে সেটার ঘ্রাণ আসবে। ওই সাহাবি বললেন কসম খোদার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার একবার টাচ হয়ে গিয়েছে, যার একবার সংস্পর্শ হয়ে গিয়েছে, তার থেকে ইনশাআল্লাহ তাআলা এমন ঘ্রাণই আসা সম্ভব। ওই হাদিসে মোবারকাটা মনে পড়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাতার সোজা করতে বললেন, সাহাবা একরামকে বললেন নামাজের কাতার সোজা করো, আর যেখানে নামাজ পড়াতেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো পাশেই একটা লাঠি ছিল, তো হাতে আসা নিয়ে এরপরে বলল তুমি একটু সামনে যাও, তুমি একটু পিছনে যাও, এভাবে করে করে সাহাবা একরামের কাতার সোজা করতে বলছিলেন। তো অনেক সময় হয়ে থাকে মানুষ দেখবেন চাদর পরে নামাজে দাঁড়িয়ে যায় গ্রামে গঞ্জে খেতে বা ঘরের মধ্যে, তো এক সাহাবিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠির মাথা দিয়ে বললেন কি একটু পিছনে গেল যাও বা সামনে এগিয়ে দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও। নামাজ তো হয়ে গেল, নামাজ তো পড়ে নিলেন, অনেক পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন মসজিদে নববীতে আর বললেন কেউ কি পাওনা দাঁড়াচ্ছ আমার থেকে? তো বলো আমি তাদের পাওনা আদায় করব। কারো কোনো রাগ আছে আমার প্রতি? বলো তোমাদের রাগ আজকে শেষ হবে, এভাবে করে বলতেছিলেন। আমার সাথে কারো আমার উপরে কারো বিদ্বেষ আছে কিনা, রাগ আছে কিনা, বিভিন্ন শব্দ উচ্চারণ করলেন। এক সাহাবি দাঁড়ালেন সেখানে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। তো কী কথা আছে? একদিন আপনি আমাকে নামাজের কাতার সোজা করতে গিয়ে আশা মোবারক দিয়ে লাঠি দিয়ে আমাকে কাতার সোজা করার জন্য বলছেন, তো ওই সময় আমি ব্যথা পেয়েছি, আঘাত পেয়েছি, আমি চাই এটার প্রতিশোধ নিতে। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেল, এ কোন ব্যক্তি, এতদিন ইমান আনার পরে আজকে নবীর থেকে প্রতিশোধ নিবে, এ কি ঘটাতে চায়? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেন, ঠিক আছে আসো তুমি আমার কাছে আসো। ওই সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি পাশে আসলেন। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে তুমি আঘাত করো, তোমার যেটা প্রতিশোধ নেওয়ার দরকার নেও। তো ওই সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে এই আশা মোবারক দিয়ে আঘাত করেছেন, অর্থাৎ ইশারা করেছেন বা আমার শরীরে টাচ হয়েছে এই লাঠি মোবারকটা, আমিও চাই আপনার আপনার শরীরটা খালি হোক, এরপরে আমি টাচ করি। তো রসুল সাল্লাম নিজের জুব্বা মোবারক উঠিয়ে দিলেন, বলো ঠিক আছে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। সাহাবা একরম তো আরও অবাক হয়ে গেলেন, এ কী করতে চায়? যখন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম নিজের জুব্বা মোবারক উঠিয়ে দিলেন, ওই সাহাবি এসে নবীর শরীর মোবারককে জড়িয়ে ধরলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিশোধ নেওয়ার টার্গেট ছিল না। যেদিন আমি শুনেছি আপনার সাথে যদি কারো সংস্পর্শ হয়ে যায় তো ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে, আর সেই আশা নিয়েই আমি এই আশা রেখে মনের মধ্যে এরপরে এতদূর এগিয়েছি যাতে করে আপনার মোবারক শরীরের সাথে আমার স্পর্শ হয়ে যায়, আমার জন্য যেন জান্নাত পেয়ে যাই আমি। অনেক হাদিসে পাকের মধ্যে অনেক রকমের আসছে ঘ্রাণ সম্পর্কে। কেউ বলছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রসুল পাকের ঘ্রাণ পাওয়া যায়, আবার অনেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক ব্যবহার করে সারা জীবন আতর লাগেনি তার, এমন ঘ্রাণ ছিল। এক এক রকমের বিভিন্ন ঘটনা পাওয়া যায় হাদিসে মোবারকার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ মোবারক নিয়ে, আর সেই ঘ্রাণ আজও পৃথিবীর জমিনে ছড়িয়ে আছে।
থুতু মোবারকের ব্যাপার, ঘ্রাণের ব্যাপারটা, শুধু ঘ্রাণ না, ঘ্রাণ বললে তো আমাদের মানে এক প্রকার সকল কিছুর বিভিন্ন প্রকারের ঘ্রাণ হয়ে থাকে,
সুগন্ধি
হয়ে থাকে।
হ্যাঁ,
কিতাবে বর্ণিত রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক বলেন, থুতু মোবারক বলেন, জিসিমে থার মোবারক বলেন, পৃথিবীর বুকে যত আপনার সুগন্ধি রয়েছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুগন্ধি বলা হয়েছে।
সুবহানাল্লাহ,
মিশক আম্বার তৎকালীন সময় আপনার সবচেয়ে বড় সুগন্ধি
ছিল,
এটা খুব দামি, এখনো দামি মিশক আম্বার। তো যেমন রোজাদারের মুখের যে গন্ধ বলা হয়েছে, সুগন্ধ বলা হয় না, গন্ধ বলা হয়েছে, রোজাদারের মুখের গন্ধ এটা আল্লাহ তাআলার দরবারে মিশক আম্বারের চেয়েও অতি প্রিয়।
আহা, সুবহানাল্লাহ, উদাহরণ দেওয়া আছে মিশক আম্বার এখানে।
অথচ একজন রোজাদার যখন কথা বলে হয়তো তার মুখের যে গন্ধ আসে অন্য রোজাদার ব্যক্তি অথবা অন্য ব্যক্তি সহ্য করতে পারেন না,
কষ্ট হয়।
এই আপনার গন্ধটাই,
জি,
এই গন্ধটাই যখন সে রোজাদার না তখন যদি মুখ থেকে আসে তখন তার মসজিদে যাওয়া নিষেধ, তখন তার থেকে ফেরেশতা দূর হয়ে যায়, সে তেলাওয়াত করলে মুখে মুখ লাগিয়ে ফেরেশতারা শুনতে পারেন না, ফেরেশতাদের কষ্ট হয়ে থাকে। আবার এই দুর্গন্ধটাই যখন রোজাদার অবস্থায় থাকেন তখন আল্লাহ তাআলার দরবারে মিশক আম্বারের চেয়ে উত্তম।
সুবহানাল্লাহ,
এখানে দুইটা জিনিস হচ্ছে যে ফজিলতের দিকও দেখতে হবে এবং সম্পৃক্ততা সহবত এই জিনিসটা দেখতে হবে। সেদুনা উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, যখনই পীরী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক ফেলতেন, সাহাবাই কেরামদের মধ্যে কেউ না কেউ তা হাতের মধ্যে নিয়ে নিতেন এবং থুতু মোবারক মুখে এবং শরীরে মালিশ করে নিতেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ।
সহিহ বুখারী শরীফের হাদিসে কালিমা। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রত্যেকটি সে বলা হয় প্রত্যেকটি জিনিস যা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা জিনিসের আদব রক্ষা করা একজন মুসলমানের জন্য, ইমানদারের জন্য ফরজে। আপনার যদি এখন থুতু মোবারক, সাধারণভাবে কেউ যদি থুতু বলে তাহলে থুতু ফেলে অথবা গলার মধ্যে কোনো আওয়াজ করে থুতুর ফালানোর ব্যাপারে, তখন অন্য মানুষের একটু ঘৃণা চলে আসে, এটা সহ্য করতে পারে না, যদিও যতই কাছের মানুষ হোক না কেন, নিজের স্ত্রী হোক, নিজের মা হোক, বাবা হোক, যেই হোক না কেন, যত কাছের মানুষ হোক না কেন, যদি এই থুতু ব্যাপারটা, এবং কথা বলার আদবও আছে, কথা বলার সময় বারবার থুতু না ফেলা, ও গলার মধ্যে আপনার যেটা কি বলে
আটকে যাওয়ার কারণে
কাশি আসা, এরকম না করা, ঠিক না, এটা কথা বলার একটা আদব। তো সেখানে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু এর সাথে মুবারক শব্দ এটা অ্যাড করতে হবে। শুধু থুতু না, সেখানে প্রস্রাবের জায়গায় মুবারক শব্দ ইউজ করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে,
জি
প্রত্যেক, আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি জিনিস হচ্ছে আপনার মুবারক বা বারাকাত, মুবারক মানে বরকাতওয়ালা,
বরকাতওয়ালা,
এ থেকে মানুষ বরকত অর্জন করে থাকে। আর এই থুতু মুবারক থেকেও বরকত অর্জন করতেন। আপনার থুতু মুবারক, ঘাম মুবারকের কথা আলোচনা করলে তো এক একটা চ্যাপ্টার, এক একটা অনেক অধ্যায়, এক একটা কিতাব লিখে দিয়েছেন আমাদের আকাবিরগণ। আপনি বিভিন্ন কিতাব, আপনি জিকরে জামিল পড়েন, অন্যান্য কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া পড়েন, শিফা শরীফ পড়েন, এর মধ্যে প্রত্যেকটা এক একটা অধ্যায় রয়েছে যে আপনি আলোচনা করলে পুরো ঘন্টার উপর ঘন্টা চলে যাবে এক একটা টপিকের উপর, থুতু মুবারকের উপর, ঘাম মুবারকের উপর।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
হ্যাঁ, মানে প্রত্যেকটা অজুর পানি নেয়ার জন্য কারাকারি লেগে যেত সাহাবাই কিরামদের মধ্যে। এবং এগুলো দেখে তৎকালীন সময়ের যারা অমুসলিম বাদশাহ ছিল তাদেরকেও দেখে ফেললো। দেখার আমি সারাংশ আর্জ করছি আর কি, মানে পরিপূর্ণ হুবহু স্মরণ নেই। তো দেখার পরে যখন দেখতে পেলেন যে অজু করছেন আর অজুর পানি নিয়ে সাহাবাই কিরামরা ই করছেন, তখন বললেন যে এটা তো, এই মহব্বত তো আমাদের মধ্যে নেই, আমাদেরও লিডার আছে, আমাদেরও নেতা আছে,
আচ্ছা
আমাদের মধ্যে এই মহব্বত নেই, এটা কোন ধরনের মহব্বত, কত উচ্চ ধরনের মহব্বত। সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক মাটিতে পড়ার আগেই সাহাবাই কিরাম সিও হাতে নিয়ে নিতেন, হাতে নিয়ে তার সিও চেহারা এবং শরীরে মেখে ফেলতেন।
সুবহানাল্লাহ,
এবং তার ঘাম মুবারক ছিল মিশকে আম্বরের চেয়ে অধিক সুগন্ধিময়। সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নিজ কন্যা বিবাহ দিতে হবে, অথচ আমার কাছে কোনো সুগন্ধি নেই,
আয় হায়,
আপনি কিছু সুগন্ধি দান করুন। তিনি ফরমালেন, আগামীকাল খোলা মুখ বিশিষ্ট একটি শিশি নিয়ে আসবে। দ্বিতীয় দিন লোকটি একটি শিশি নিয়ে এলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উভয় বাহু থেকে শিশিতে ঘাম ঢালতে লাগলেন, এমনকি তা ভরে যায়, অথবা ইরশাদ করলেন, এটা নিয়ে যাও আর তোমার কন্যাকে বলবে যেন এ থেকে সুগন্ধি ব্যবহার করে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
অর্থাৎ যখন উক্ত মহিলা নবীজি সাল্লাহ আলি সাল্লাম এর ঘাম মুবারক সুগন্ধি হিসেবে ব্যবহার করত, তখন সমস্ত মদিনাবাসীর কাছে তার সুগন্ধি পৌঁছে যেত,
ছড়িয়ে পড়ত। সুবহানাল্লাহ,
এমনকি তারা ওই ঘরকে সুবাসিতদের ঘর, সুগন্ধিওয়ালা ঘর,
সুবহানাল্লাহ,
হিসেবে আখ্যায়িত করলো। আপনি দেখুন, এটা হচ্ছে, এখানে একটা কথা বলে রাখা ভালো, পরবর্তীতে ইসলামে মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হওয়া এটা নিষেধ করা হয়েছে।
জি,
সুগন্ধি মহিলারা ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে তার স্বামীর জন্য ব্যবহার করতে পারবেন, এছাড়া অন্য পরপুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি কসমেটিক্স ব্যবহার করা, এটা মহিলাদের জন্য সম্পূর্ণ নিষেধ রয়েছে। তাহলে কিতাবে বলা হয়েছে আল্লাহ তাআলা লানত বর্ষিত হয় যখন এই সুগন্ধি। এখন কেউ মনে করতে পারে হাদিস শরীফ দ্বারা অনেকে কেয়াস করে নেয়, কেয়াস তো সাধারণ মানুষের জন্য নিষেধ,
নিষেধ,
মুফতিনি কেরামীরা কেয়াস করবে, মুস্তাহিদগণ কেয়াস করবে, যারা ব্যাখ্যা করেন তাই হাদিসের আকারে তারা ব্যাখ্যা করবেন যে এখানে কী মুরাদ ছিল, কী উদ্দেশ্য ছিল। কিন্তু অনেকে হয়তো আপনার দেখবে, পড়বে, পড়ে এটা বলবে যে সুগন্ধি তো মহিলা লাগিয়েছেন, এখন কেন নিষেধ করা হচ্ছে, এরকম একটা চলে আসে। তো সেজন্য বুঝতে হবে যে মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ,
নিষেধ রয়েছে।
এখন আমাদের সমাজের মধ্যে আপনি সোনো পাউডার যা কিছু বলেন, অর্থাৎ কসমেটিক্স জাতীয় মহিলাদের যে সরঞ্জামি রয়েছে, প্রত্যেকটা সুগন্ধি আছে আর এগুলো দিয়েই বের হয়। আবার এক্সট্রা আপনার বডি স্প্রে অনেকে ইউজ করে থাকেন, আতর তো ইউজ হচ্ছে না। তো সেজন্য আমি বলবো, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন মহিলারা, তাদেরকে বলবো যে ইসলামী শরিয়াত যে আমাদেরকে যেটা বলেছেন সেটা আমাদের জন্য খুবই জরুরি।
জি জি জি, আমরা
দেখবেন অনেক সময়, হ্যাঁ, যে অনেক মহিলাদের সাথে জিনের আসরের সমস্যা থাকে, দূর হয় না। তো এটা অনেক সময় অনেক অংশে দেখা যায়, জিনের আসর আসার কারণেই সুগন্ধি, জিনের আসর আসার কারণ হচ্ছে সুগন্ধি, যে সুগন্ধি ইউজ করতে যায় কী করে। এবং বিশেষ করে অনেক মহিলাদের এমন এমন কিছু রোগ হয়ে থাকে যে রোগগুলোর ডাক্তারি চিকিৎসা হয় না, যে রোগগুলোর চিকিৎসা হয় না, কিন্তু এই রোগ মানে নিজে তো কষ্ট পাই, ফ্যামিলি যারা আছে তারাও কি
কষ্ট পায়
কারণে কষ্ট পেয়ে থাকে, ফ্যামিলি মেম্বার যারা রয়েছে। সেজন্য এই ধরনের অর্থাৎ কিছু কিছু কাজ যেটা ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন, এই কাজগুলো করা থেকে যদি আমরা বিরত না থাকি তাহলে দেখা যাবে, যেমন মনে করেন কিতাবে বর্ণিত রয়েছে যে পাজামা এটা বসে পড়া এবং পাগড়ি
দাঁড়িয়ে পড়া,
কেউ যদি এর উল্টো করে অর্থাৎ পাগড়ি বসে পড়লো পাজামা দাঁড়িয়ে পড়লো, তাহলে তার এমন রোগ হবে যার চিকিৎসা হয়তো
চিকিৎসা
নেই, কিতাবে বর্ণিত রয়েছে। কিন্তু আমাদের সমাজে কিন্তু অহরহ এটা পাওয়া যায়, আপনি পাজামা কে বসে পড়ে, প্যান্ট কে বসে পড়ে, কেউই পরে না, যার জন্য দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ে, ঠিক না? তো এই যে কিছু কিছু জিনিস রয়েছে, এজন্য মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করে ইসলাম হারাম করেছেন বাইরে বের হওয়ার জন্য, আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, আল্লাহ লানত বর্ষিত। সেজন্য
অনেক মাসালায় তো এরকমের আছে না, শুধু এইটা না, আরো অনেক মাসালা আছে যেগুলো একটা সময় ছিল, এর পরবর্তীতে সেটাকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে এই কাজগুলো করার জন্য। এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো একটা সময় ছিল, পরবর্তী টাইমে সেটাকে কি নিষেধ করা হয়েছে, এখন থেকে আর এটা হবে না, এরকমের অনেকগুলো
নিষেধকরণ
রয়েছে। জি জি,
জি
কলের দিকে যাবো দর্শক। জি, আমরা ইনশাল্লাহ তালা কিছু দর্শকের কল শ্রবণ করে কয়েকটা SMS ও পড়ব, এরপরে নাতের সুলভ শুনবেন ইনশাল্লাহ তালা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন দর্শকের।
জাহাঙ্গীর আলম বলছিলাম,
দোয়া
করবেন আর সাথেই থাকবেন, অন্যদেরকে মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দিবেন। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ মুন্না আত্তারি, শেরপুর থেকে বলছি। আমি একটি নাতের আসল শুনতে চাই, দয়া করো নবী আমার।
মাশাআল্লাহ, শেরপুর থেকে মুন্না ভাই আমাদের সাথে আছেন, কল করার জন্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, চাঁদপুর। আমি একটা নাতের আসল শুনতে চাই, নবী এসেছেন নূর নিয়ে এসেছেন।
আচ্ছা, নবী এসেছেন নূর নিয়ে এসেছেন, নূর নবী এসেছেন নূর নিয়ে এসেছেন, এনার কালামটা শুনতে চেয়েছেন। ঠিক আছে ইনশাআল্লাহ, কয়েকটা SMS পড়ি। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একটি গজল শুনতে চাই, সাথে থাকবেন, আপনার নাম ঠিকানা কিছু লেখেননি। আরেকজন বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি দোয়া চাই আপনাদের কাছে, যেন আল্লাহ তাআলা আমার হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। দোয়া করে আল্লাহ তাআলা হালালের ব্যবস্থা করে দিক। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঢাকা মিরপুর থেকে বললেন, সৈয়দ আলফিসানি বাপু আজকে অনুষ্ঠানের মধ্যে আছেন, অনেক খুশি লাগতেছে, দোয়া করবেন বাপু আমাদের জন্য। বাপুর কাছে দোয়া চেয়েছেন
সাধারণ কোন মানুষ না, হচ্ছে সাইয়িদুল বাশার, আবদালুল বাশার।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো ছোট বাচ্চাদের খেলনা হয়তো দুনিয়াবি কোনো খেলনা হয়ে থাকে, যা নিয়ে খেলা করে থাকে, কান্না আসলে বন্ধ হয়ে যায়। সাইয়িদুল বাশার আমাদের মতো মানুষ না, সেজন্য মহান রব তাআলা তার দোলনার খেলা সেটা চাঁদ হিসাবে করে দিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো এজন্য এই আবার শয়তানি ওয়াসওয়াসাও আসে, কোরআনে পাকের আয়াতও আছে, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, নবী বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আর আমরা বলি আমাদের মতো মানুষ না। তো এখানে বুঝতে হবে যে কোরআনের আয়াত বুঝতে হলে আপনাকে হাদিসে কারিমার দিকে যেতে হবে, হাদিসে কারিমা যদি আপনি না পড়েন না ই করেন তাহলে আমরা এই কোরআনের ব্যাখ্যা পাবো না, সঠিকভাবে
তাফসীর পাবো না, ঠিক না, পাবো না।
তো সেজন্য নবী আমাদের মতো মানুষ বলেছে, কোথায় বলেছে, কেন বলেছেন, এর ব্যাখ্যা কী রয়েছে, এ কী রয়েছে। আবার যখন সাহাবাই কিরামকে বলতেন যে তোমরা কি আমার মতো,
আমার মতো,
তো এর মানে কী? তাহলে আল্লাহ রসুলের বাণী এবং কোরআন পাকের যে আয়াতে কারিমা, তাহলে তো ই হয়ে গেল না, কোরআন বলতেছে নবী আমাদের মতো, আবার রসুল পাকাল্লাম নিজে বলতেছেন যে সাহাবে তোমরা কি আমার মতো, ঠিক না? তো এখানে আপনার মুফাসসিরগণ এটাই বলেছেন যে সাইয়িদুল বাশার তিনি আমাদের মতো না,
জি
তিনি আমাদের মতো না, তাই তো চাঁদনি খেলা করেছেন, তাই তো তার শরীরের ঘাম মোবারক থেকে কি সুগন্ধি আসে, এবং সেই সুগন্ধি শুধু সুগন্ধি সাহাবাই কেরাম আমরা আতর হিসেবে ব্যবহার
করেছেন,
তার অজুর পানি মোবারক দ্বারা সাহাবাই কেরাম বরকত অর্জন করতেন, থুতু মোবারক দ্বারা,
চুল মোবারক
দ্বারা, প্রত্যেকটা তার তার দিসিম মোবারকের কোনো ছায়া ছিল না,
তার দিসিম
উপর সবসময় কি যখন দিনে হাঁটতেন মেঘ ছায়া দিত,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এই যে আমাদের মতো না তো
না, এখানে আমাদের মধ্যে বাপু দেখেন আমাদের আশেপাশে এখানে যারা আছে, আমি যদি কোনো কিছু বুঝাতে চাই তো ডাকতে হবে, যদি কোনো ক্যামেরাম্যানকে আমি আসতে বলি আমার কাছে, তাকে তাকে ডাকতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাকৃতিক হাজত ছাড়ার জন্য গাছকে কি ডাক দিয়েছিলেন, মরুভূমিতে ছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্থানে ছিলেন, সেখান থেকে গাছকে ইশারা করলেন কি আমার প্রাকৃতিক হাজত ছাড়ার প্রয়োজন, এখন গাছ ইশারা পেয়ে চলে আসলো, পর্দা করে দিল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক হাজত সেরে দিলেন, মুখে ডাক দেননি, আওয়াজ করেননি, এভাবে কোনো সিস্টেম ছিল না, শুধু হাতের ইশারা ছিল। তো আমরা মাইক লাগিয়ে যদি ডাকি গাছকে বাপু, সারা জীবনও তো আসবে না।
এজন্য বলা হচ্ছে আলা আলা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা, যে আমার আমার মহাব্বত নেই তার মধ্যে ইমান নেই। ইমানের যে মিষ্টতা, ইমানের যে ধীরতা, ইমানের যে মূল বিষয় সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের সাক্ষ্য দেয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং এক আল্লাহ তাআলা এক, ওয়াহদানিয়াত যেটা রয়েছে, আপনার রুবুবিয়াত যেটা রয়েছে, এটা সবাই স্বীকার করে থাকে। আবু জেহেল রিসালাতকে স্বীকার করতো না, বুঝতে পারছেন? সেজন্য আমাদের সমাজের মধ্যেও দুনিয়ার মধ্যে এবং কেয়ামত পর্যন্ত এই রিসালাতকে নিয়েই যত কটাক্ষ করা হবে, রিসালাতকে নিয়েই আপনার ঝামেলা করা হবে, রিসালাতকে নিয়েই আপনার সানমানকে খাটো করার চেষ্টা করা হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা আলাকা দিক্রক বলা হয়েছে।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সানমান উঁচু করেছেন, ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কিছু পাক, সকল কিছু পুত পবিত্র, সকল কিছু, এই জন্যই তার শানে আমরা পাক শব্দ ব্যবহার করে থাকি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাক, তিনি পুত পবিত্র। আল্লাহ বলেছেন যে ইয়া শামা হে কে ধোয়া নেই, শামা মানে হচ্ছে আপনার কি চেরাক, আমরা যেমন বাতি বলি, ল্যাম্প আমরা বরিশালের ভাষায় বলি, ঠিক না? আপনার যে ক্রাসিন তেল দিয়ে অথবা অন্য কোনো তেল দিয়ে ইউজ করা হতো, এর মধ্যে ধোয়া হয়, বলা হয়েছে যে ইয়েশমা হে কে ধোয়া নেই,
ধোয়া নেই,
যার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নূরের বাতি যার কোনো ধোয়া নেই,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান ও মান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এবং মহাব্বতের চোখ দ্বারা যখন কোরআনে পাক পড়া হবে, হাদিসে কারিমা পড়া হবে, তখন দেখবেন যে তার মধ্যে এই ধরনের আচার আচরণ পাওয়া যাবে না, বেয়াদবিমূলক আচরণ পাওয়া
যাবে না,
গুস্তাখানা আচরণ পাওয়া যাবে না। এই জন্য আলা হজরত কত কাসিদা লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। এখন আবার দেখবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানমান আপনি বয়ান করবেন, এই দেখো দেখো যোগ আল্লাহ তাআলার উপরে শান বাড়াই ফেলাইছে, নাউযুবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছে স্রষ্টা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সৃষ্টি। স্রষ্টা এবং সৃষ্টির মাঝে অনেক তফাত রয়েছে, অনেক তফাত রয়েছে। আল্লাহ তাআলা হচ্ছেন স্বয়ংসম্পূর্ণ,
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা নিজেই স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ তাআলা কারো থেকে জন্ম হন নাই, কারো থেকে জন্ম নেন নাই, তার কোনো সন্তান নেই, তার কোনো কিছু নেই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে পরিপূর্ণ ব্যাখ্যা রয়েছে।
জি,
তো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন, আতা করেছেন, এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা দান করেন আমি বণ্টন করে থাকি, ঠিক না? আল্লাহ তাআলা দোজাহানের খাজানা, দোজাহানের চাবি আল্লাহর রাসূলকে দান করেছেন, অসংখ্য হাদিসে কারিমা রয়েছে।
জি জি জি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে যতই আমরা খাটো করি আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, আমরা মানে বরবাদ হয়ে যাব,
কিন্তু ইসলামের আর রসুলের কোনো
কিছুই হবে না। আর অথচ যারা আশিক রসুল হবে, যারা ইশকে রসুল যার মধ্যে থাকবে, তারা সকল স্থানে সকল জায়গাতে, এটা হচ্ছে ইশকের একটা নমুনা।
জি,
ইশকের নমুনা,
নমুনা একটা,
যেমন আপনার বাদশাহ মাহমুদের গোলাম হচ্ছে আয়াজ, তো আয়াজের পুত্র ছিল মুহাম্মদ নাম। এখন সবসময় ওই বাদশাহ মাহমুদ আয়াজের পুত্রকে মুহাম্মদকে খুব সুন্দরভাবে নাম ধরে ডাকতেন, মোহব্বত করতেন, ভালোবাসতেন।
সুবহানাল্লাহ,
হঠাৎ করে একদিন বললেন, এই আয়াজের পুত্র, এই আয়াজের পুত্র, এই আয়াজের ছেলে, এদিকে আসো। তখন ওই ছোট মানুষ ওর মধ্যে একটা ই চলে আসলো যে বাদশাহ সবসময় আমাকে আমার নাম ধরে খুব আদর করে ডাকে, আজকের আমাকে আয়াজের পুত্র বলে ডাকলো, হয়তো তিনি আমার উপর নারাজ হয়েছেন, তিনি ই হয়েছেন। বাবার কাছে গিয়ে বললেন যে বাবা এই অবস্থা। গোলাম আয়াজ এসে বাদশার কাছে বলে, বাদশাহ জাহাপনা এই অবস্থা, আপনি কি আমার পুত্রের উপর নারাজ হয়েছেন, তো আমার নারাজ হয়েছেন এই অবস্থা। তখন বাদশাহ মাহমুদ বলল যে না এরকমটা নয়, আমি নারাজ হইনি, তো আসল কথা হচ্ছে যে তোমার সন্তানের নাম আছে মুহাম্মদ, আর এটা তুমি নিসবত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের সাথে নিসবত দিয়ে রেখেছো, সম্পর্ক করে রেখেছো, এখন আমি তোমার পুত্রের নাম অজুবিহীন অবস্থায় আমি ডাকতাম না, যখনই আমি ডাকতাম তখন আমি অজু সহকারে ডাকতাম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কিন্তু যেদিন আমি আয়াজের পুত্র বলে ডেকেছি ওদিন আমার অজু ছিল না, এখন অজু ছাড়া তো আমার আমি তোমার পুত্রকে ডাকি না, যেহেতু তুমি মোবারক নামের সাথে নাম মিলিয়ে রেখেছো, সেজন্য আমার ওই সময় অজু ছিল না, তাকে প্রয়োজন ছিল ডাকা, আমি সেজন্য আয়াজের পুত্র বলে ডেকেছি। ইশকের অবস্থা দেখো, এখানে আপনি কি ফতোয়া লাগাবেন, এখানে ফতোয়া লাগাবেন কি? এখন তো ফতোয়ার উপর ফতোয়া লাগানো হচ্ছে,
জানুক আর না জানুক,
জানুক আর না জানুক। হ্যাঁ, আপনার সোশ্যাল মিডিয়া এসে লাইভ করে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যেমন ইচ্ছা তেমন ফতোয়া, মানে যেমন যা যখন যা মনে চায় তখন তা বলে দেয়। অর্থাৎ আমি প্রায় বলে থাকি যে আজকালকার আপনার এই সকল ফেসবুক আর ইউটিউবের যারা তথাকথিত আল্লাহ রসুলের বিদ্বেষকারীগণ, এরা নিজেকে মুস্তাহিদ দাবি করে, মুস্তাহিদ দাবি করে, মাসআলা নিয়ে গবেষণা করে, এমন গবেষণা করে নিজের ইমানকে বিলিয়ে দেয়,
নিজেরটাও যায় অপরটাও,
নিজেরটাও যায় অপরটাও যায়। সেজন্য এমনভাবে করতে হবে আমাদের যেন এই কাজগুলো যাতে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানের খেলাফ না হয়, এবং এই জিনিসগুলো বুঝতে হবে যে ইসলামী শরিয়াতের মধ্যে যে জিনিসটার ডাইরেক্টলি নিষেধাজ্ঞা নেই, ডাইরেক্টলি নিষেধাজ্ঞা নেই, সেই জিনিসটি করার শরীয়তভাবে অনুমতি রয়েছে, যদি সুন্নাত না মিটানো হয়, এমন কাজ যাতে যদি সুন্নাত মিটে না, সুন্নাত ধ্বংস হয় না, সেই কাজটা করা বলা হয় বিদআতে হাসানা বলা হয়েছে।
জি,
এখন এই আমরা যেভাবে বসে আছি এখানে স্টুডিওতে, আপনার লাইট জ্বালানো আছে, এসি চলতেছে, ক্যামেরা সামনে লাগানো রয়েছে, আর এখান থেকে ব্রডকাস্ট হয়ে আকাশে পাঠানো হচ্ছে, ওখান থেকে না জানি বিশ্বের কোথায় কোথায় বসে আমাদেরকে দেখতে পাচ্ছে, আমাদের কথা শুনতে পাচ্ছে, আমরা এখানে লাইভে বসে আছি, হয়তো 10 সেকেন্ড কি 20 সেকেন্ড হবে আমাদের কথা বলার, 20 সেকেন্ড অথবা 10 সেকেন্ড পরেই কি আমাদের দর্শকরা শুনতে পাচ্ছেন আমাদের কথা,
বিশ্বের যেখানে থাকুক
যেখানে শুনতে পাচ্ছেন, কতটা আপনার আপনার ই হয়েছে, টেকনোলজি আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছাচ্ছে, ঠিক না? এখন এখানে বসে বসে একটা কথা বলে দেয়া যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান মান, এটা বিশ্বাস হয় আমাদের যে 10 সেকেন্ড পর একটা কথা চলে যাচ্ছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে সাহাবাই কেরাম ছিলেন, সাহাবাই কেরাম ছিলেন না বিদায় হজের বাসনে, কত হাজার সাহাবা আমার এই মুহূর্তে স্মরণ আসছে না, কিন্তু হাজার হাজারের উপরে ছিল,
লক্ষ বলা হয়েছে,
ঠিক না? মানে সাহাবাই কেরাম ছিলেন
অধিকাংশ ছিলেন।
হ্যাঁ, আমাদের আমাদের আপনি সাধারণ, যদি কেউ বলে নবী আমাদের মতো, নবী আমাদের মতো সাধারণ মানুষ, কারো যদি বলে বিদেহ হজের এই অবস্থাটা দেখা উচিত, আর ওই মানে যে বলবে না তাকে এনে বলো 2000 মানুষ না 1000 মানুষই ধরেন, 1000 মানুষ এনে দাঁড় করানো উচিত, আর বল তুই বল বক্তব্য দে, তোর কথা শেষ পর্যন্ত শুনতে হবে, বুঝতেছেন না? তৎকালীন সময় তো এটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান, গাউসে পাকের শান বললে তো আরো ই হয়ে যাবে, গাউসে পাকের কোথায় মাইক ছিল, হাজার হাজার মুসল্লি ছিল,
মানুষ আসতো,
মানুষ আসতো, এবং সামনে যিনি বসে শুনতো পিছনে যিনি সেম ভাবে শুনতে পেত,
একই আওয়াজ শুনতো।
এটা ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন, এটা এটা ছিল কারামাত, ওটা ছিল মুজিজা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হুসনে হুজুর হে কে গুমানে নকস জাহান নহি ও কামাল হুসনে হুজুর হে কে গুমানে নকস জাহান নহি
ہے کہ دعا نہیں
سے এখন হয়তো কেউ বলবে এটা তার কামাল কি, আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছে দিয়েছেন, আমরাও তো বলি তার কামাল কি, আল্লাহ তাআলা দান করেছেন না আমাদের, তো এটা না যে রাসূল পাক সাল্লামের নিজস্ব ক্ষমতা নিজস্ব পাওয়ার, আল্লাহ তাআলা
দান করেছেন,
আল্লাহ তাআলা দান করলে তোমার আমার কি,
মনোনীত রাসূলকে দান করেছেন,
দান করেছেন না, মনোনীত রাসূলকে দান করেছেন, মনোনীত বান্দাকে দান করে থাকে,
দান করেছেন মাশাআল্লাহ,
বুঝতে পারছেন না তো, এজন্য এখন কেউ মুফতি মুহাদ্দিস অমুক ইউনিভার্সিটি তো অমুক ইউনিভার্সিটি তো অমুক অমুক লকাব নিয়ে এসে বসে শান সহকাদের সাথে যা মর্জি তা বলে যাচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গোস্তাখি করে যাচ্ছে, তো এই ইলিম কোত্থেকে পেয়েছে, শয়তান থেকেই পেয়েছে না,
রাইট রাইট,
ঠিক না, কারণ শয়তান থেকে না পেলে তো আল্লাহ রসুলের শান, আল্লাহ রসুলের শান মান তার চোখে নজরে আসতো, আল্লাহ রসুলের শান মানই বয়ান করতো, এখানে আল্লাহ রসুলের শান মান ঘাটতির কিছু খুঁজে পেত না, যেহেতু আল্লাহ রসুলের শান মানকে খাটো করার জন্যই জন্ম হয়েছে, এটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলম না, এটা এটা মনে করতে হবে, ইলমে এটা হচ্ছে কি, আমরা দোয়া করি না যে আল্লাহ তাআলা
যে ইলম দ্বারা আমি উপকৃত
হব, উপকৃত ইলম না এটা, নিজের ইমানও বিনষ্ট হচ্ছে, অন্যের ইমানও নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য দেখবেন শয়তানি যখন ওয়াসওয়াসা আসে না, আর ওয়াসওয়াসা যখন দিয়ে থাকে মানুষকে, তখন ডাইরেক্টলি অ্যাটাক করে, এদেরকে দেখবেন যে কোনো যারাই বলে যে আমাদের আইমে মুস্তাহিদিন যারা রয়েছে, আকাবিরগণ যারা রয়েছে, তাদের কোনো মতামত এর মধ্যে নাই, যখন বক্তব্য দিবে তা যখন বলবে কোনো কিছু, শয়তানি ইলম যেটা হবে, শয়তানি ইলম দ্বারা যেটা বলা হবে সেটার মধ্যে দেখবেন আমাদের আকাবিদদের কোনো কৌল নেই, আমাদের মুস্তাহিদিনের কোনো কৌল নেই, তাবেইনদের তাবে তাবেইনদের সাহাবিদের কোনো এখানে মতামত নেই, ডাইরেক্ট নিজের মতামত, হ্যাঁ সবে বরাত, কোনো হাদিসে নেই, কোনো হাদিস শরীফে ঘাটলে পাওয়া যাবে না, মানে সকল হাদিস গুলে মুলিক সে খেয়ে ফেলছে, এখন কোনো হাদিস শরীফে নেই, পাচ্ছে না খুঁজে,
মানে পাওয়ার জন্য, পাওয়ার জন্য চোখ লাগবে,
সহি হাদিস নেই,
পাওয়ার এখন মন থাকতে হবে,
এখন এই যে বলি না আমি, সে এমন ই হয়ে গেছে, তার বাবা কি বলেছে, তার দাদা কি বলেছে, আমি ইলমের দাদা বাবা বলতেছি, ইলমের আমাদের বাবা দাদা আরো রয়েছে না, ঠিক না, তারা কি বলেছে, তাদের মতটাকে আমরা তিনি নেননি, তিনি ডাইরেক্টলি বলে দিয়েছেন এটা হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায় না, যেটা কোরআন হাদিসের সবই মিরাজ নিয়ে, সবই মিরাজ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে খাটো করার জন্য বলা হচ্ছে, এই রাতে কোনো ইবাদতই নেই, কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো ইবাদত করা যাবে না,
আল্লাহ তাআলার পানা,
হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বুকে এই যে ইবাদত বন্দী করেছেন, সোহাবুল ইমান শরীফের হাদিস শরীফ যা মাদানী চ্যানেলে প্রচার প্রসার করা হচ্ছে, সোহাবুল ইমান শরীফের হাদিস যে 60 মাসের রোজা রাখার সমান
সওয়াব
শবে মিরাজের ইতে, ঠিক না, এবং এমন 5টি রাতের কথা বলা হয়েছে যেখানে দোয়া কবুল হয়ে থাকে,
এই
রাতের কথা এগুলো নজরে আসে না, চোখে পড়ে
না,
আর বলে মানে ডাইরেক্টলি যখন বলবে না যায়, একটা হচ্ছে পার্সোনালিটি, পার্সোনালিটি যখন তৈরি হয়ে যায় তখন একটা কথা বললে তখন মানুষ এটা গ্রহণ করে, আর শয়তান তো চায় যে মানুষ ইমান নষ্ট করতে, শয়তান তো চাই মানুষ ইবাদত না করুক, সেজন্য এই জিনিসগুলো এই কথাগুলো ডাইরেক্টলি ভাইরাল বেশি হয় এবং মানুষের মানে কর্ণগোচরে ডাইরেক্টলি পৌঁছে গিয়ে
পৌঁছে যায়,
নাই তাহলে সমস্যা কি,
এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন না, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য, সবার জন্য নয়, এই কোরআন পরে কেউ সঠিক পথ পাবে আবার কেউ গোমরা হবে, আমরা একটা প্যাকেজের দিকে যাব বাপু, একটি অভিমত রয়েছে আমাদের কাছে দর্শকের, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও ফিরবো, আমরা আলোচনায় শেষ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, জি প্যাকেজটি দেখিয়ে দিন আমাদেরকে,
মোহাম্মদ মুশতাক আত্তারি হবিগঞ্জ থেকে আরজ করছি, আজ 3 দিনের শিক্ষা সফর, শিক্ষা বিভাগ থেকে যে মাদানী কাফেলা সিলেট জাফলং এ এসেছে সেখানে আমি উপস্থিত হয়েছি, অনেক কিছু শিখতেছি আলহামদুলিল্লাহ, আর এই দাওয়াত ইসলামের মাধ্যমে আমি কলেজে স্টুডেন্ট হওয়ার পরেও আলহামদুলিল্লাহ ইমামতি কোর্স করে, 5 মাস ব্যাপী ইমামতি কোর্স করে এখন মসজিদের ইমামতি করছি, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনারা যারা স্কুল কলেজের মাঝে ইউনিভার্সিটির মাঝে রয়েছেন আপনারাও দাওয়াত ইসলামের সাথে সময় দিন, ইনশাআল্লাহ তাআলা আপনিও অনেক ইলমুদ্দিন হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ,
মাশাআল্লাহ, মাত্র কয়েক সেকেন্ডের অভিমত আমরা শুনতে পেলাম এই ইসলামী ভাই থেকে, নিজে একজন কলেজ স্টুডেন্ট,
অনেক বড় অ্যাচিভমেন্ট এটা, দাওয়াত ইসলামী কলেজ স্টুডেন্টকে ইমামতির মুসল্লি
ইমাম বানিয়ে দিয়েছেন,
ইমাম বানানো অনেক বড় দাওয়াত ইসলামের খেদমত, এটা সাধারণ একটা কাজ না,
না না
সাধারণ কাজ না, একজন মাদ্রাসায় পড়ুয়া মানুষে ইমাম হতে কষ্ট হয়
রাইট,
সাধারণভাবে
হাজারো মাদ্রাসা ছাত্র আছে যারা ইমাম এখন বাইরে কাজ করতেছে,
ইমামতি করতে পারে না,
করতে পারে না,
যোগ্যতার মধ্যে আসে না। এটা ইমামতি একটা যোগ্যতা,
যোগ্যতা
যেভাবে করে আপনি বিসিএস ক্যাডার হবেন, বিসিএস ক্যাডার হওয়ার পরে আপনি সরকারি লেভেলে জব করবেন, তো তেমনইভাবে ইমামতি হওয়াটা একটা যোগ্যতা দরকার
আছে,
এর শর্ত রয়েছে, শর্ত পূরণ করে ইমামতি হওয়াটা এটা সোট আপ। এবং দাওয়াত ইসলামীর আমাদের যে ইমামত কোর্সগুলো হয়ে থাকে এবং এগুলো হয়ে থাকে আল্লাহ আকবার, মাদানী কাফেলা তো চলছে।
ইসলামীদের যে অভিমত শুনলাম কি সে কলেজ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও দাওয়াত ইসলামীতে ইমামত কোর্স করানো হয় পাঁচ মাসের, পাঁচ মাস কোর্স করার পরে সে এখন নিজেই এক মসজিদের ইমাম। আমিও যেটা জানি সিলেটের একটি মসজিদের মধ্যে তিনি ইমাম ও খতিব হিসাবে নিয়োগপ্রাপ্ত আছেন, কাজ করছেন, সেখানে খেদমত করছেন। তো এটা কত বড় খুশির সংবাদ আমাদের জন্য যে দাওয়াত ইসলামীতে আসার পরে সে ছিল কলেজ স্টুডেন্ট, আর সেখান থেকে ওই ইসলামী ভাই কলেজ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আজ মসজিদের ইমাম ও খতিব হিসাবে তিনি দিনের কাজ করছেন, খেদমত করছেন, আলহামদুলিল্লাহ। তো এটা দেখে হয়তো বা অনেকের আবার দিলও চায়, মনেও চায় কি আমিও তো কলেজে পড়ি, আমার পক্ষে কি সম্ভব বাপু? এটা
এর সম্ভব হলে তার
এর যদি সম্ভব হয় সে যদি
চেষ্টা,
হ্যাঁ
চেষ্টা করতে হবে, চেষ্টা মানুষকে সাফল্যের কাঠগড়ে পৌঁছিয়ে দেয়, সাফল্যের শিখরে পৌঁছিয়ে দেয়, সেজন্য চেষ্টা করতে হবে এবং দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকা উচিত, মাদানী কাফেলার মুসাফির হওয়া উচিত। তিন দিনে মাদানী কাফলা সফর হচ্ছে, এক মাসে মাদানী কাফলা সফর হচ্ছে, প্রত্যেক মাসে সফর হচ্ছে, আমরা যেখানেই থাকি না কেন আমাদের মাদানী কাফলা সফর মানে করা দরকার। তাহলে ইলমিদিনের প্রতি আমাদের জজবা সৃষ্টি হবে যে আমি ইলমিদিন শিক্ষা অর্জন করি, আমাদের যথেষ্ট ইলমিদিনের অভাব রয়েছে, ইলমিদিনের অভাবের কারণে আমাদের এরকম হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সামনে রমাদান শরীফ চলে আসছে, রমজানের এক মাস ইতেকাফ হয়ে থাকে আমাদের দাওয়াত ইসলামের উদ্যোগে,
আলহামদুলিল্লাহ,
যেখানে মানুষ ইতেকাফের জন্য টাকা দিয়ে রাখতে হয় মসজিদে, সেখানে দাওয়াত ইসলামের উদ্যোগে এক মাস ইতেকাফ হয়, দশ দিন ইতেকাফও হয়ে থাকে।
জি জি,
তো এক মাস ইতেকাফ এটা তরবিয়ত ইতেকাফ হয় আমাদের শিক্ষা শেখানো। তো সেজন্য দর্শকদেরকে বলবো যে এই মাসেও প্রত্যেক মাসেই আমাদের তিন দিনের সফর করা উচিত। আমি আমিরি আহলে সুন্নাত বলেন যে তোমরা ২৭ দিন দুনিয়াকে দাও, আর কমসে কম তিন দিন দাওয়াত ইসলামের সাথে মাদানী কাফেলায় সফর করো, তিন দিনের মাদানী কাফেলায়, এটা প্রত্যেক মাসে পুরো ১২ মাসের মধ্যে এক মাসে মাদানী কাফেলা সফরের জন্য
একটানা এক মাস
এবং পুরো জিন্দিগির মধ্যে ১২ মাস মাদানী কাফেলায় সফরের জন্য বলেছেন। তো এই জন্য এটা আমাদের খুবই জরুরি, মাদানী কাফেলা সফর
করি সফর সুন্নত শিখি তাতে, সুন্নত শিখি তাতে, ইনশাআল্লাহ ভরপুর এসো মদনী কাফেলাতে, আমরা মিলে করি সফর, তিরিশ তিরিশ বারো বারো দিনের মদনী কাফেলায়, তিরিশ তিরিশ বারো বারো দিনের মদনী কাফেলায় সফর করো, যখন তোমার সুযোগ সময় হয় এসো মদনী কাফেলাতে, আমরা মিলে করি সফর, এসো মদনী কাফেলাতে, আমরা মিলে করি সফর, গিবত চগল খোরে থেকে যারা বাঁচতে চাও, মিথা গিবত চগল খোরে থেকে যারা বাঁচতে চাও, মল্লা গিয়ে বার বার যেন যাই সে মদনী কাফেলায়, এসো মদনী কাফেলাতে, আমরা মিলে করি সফর, এসো মদনী কাফেলাতে, আমরা মিলে করি সফর।
ভুল করেনি, আমরা বারবার মাদানী কাফলায় সফর করি, নিজের আমল পরিশুদ্ধ করি, নিজের আমলকে সঠিক করার চেষ্টা করি, নিজের আকিদাকে সঠিক করার চেষ্টা করি। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছিলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ মোবারক, আর এই ঘ্রাণ মোবারক নিয়ে কাসিদা বুরদার যে এক ঘটনা পুরো পৃথিবীর মধ্যে সুপরিচিত, কাসিদা বুরদা শরীফ যিনি লিখেছেন, আর তার সাথে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ভালোবাসা, কিছুদিন শুনিয়ে দিতেন বাপু।
কিছুদিন পূর্বেই আমার সাথে কারোর সাথে মোলাকাত হয়েছিল, তো আমি বললাম যে আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে এটাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ক্ষমতা বলে যেখানে ইচ্ছে ওখানে সরাসরি হাজির হতে পারেন। তো তিনি বললেন যে না, এটা কীভাবে সম্ভব? আমি বললাম যে দেখুন, কাসিদা বুরদা শরীফের একটা অনেক বড়
প্রমাণ
ইমাম বসরি রহমতুল্লাহ আলাই, উনি প্যারালাইজ ছিলেন। তো প্যারালাইজ ছিলেন, 12 বছর প্যারালাইজ, উঠতে পারতেন না, বসতে পারতেন না, সমস্ত শরীর প্যারালাইজ। উনি ওই যে কাসিদা লিখলেন, মাওলা ইয়াসাল্লি ওয়াসাল্লিম দা ইমান আবাদান, লেখার পরে এক রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে তশরিফ আনলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো তার হাত মোবারক তার শরীরে বুলিয়ে দিলেন,
আয়ে হায়
বুলানোর সাথে সাথে ইমাম বসরি রহমতুল্লাহ সুস্থ হয়ে গেলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এবং কাসিদা শরীফ শুনালেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে খুশি হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর গিফট করলেন। তো সকালবেলা উঠে দেখেন যে উনি সমস্ত শরীর ভালো, আর যে চাদর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তাকে দিলেন সেই চাদর শরীফও ওনার কাছে রয়েছে, মানে রয়েছে। এবং দেখুন এটা চাদর শরীফ পেলেন, এবং তারপরে উনি কাসিদার নাম কাসিদে বুরদা রাখলেন, মানে চাদরওয়ালা,
চাদরওয়ালা কাসিদা,
কাসিদার নাম চাদরওয়ালা কাসিদা রেখে দিলেন। যেহেতু উনি এটা এই কাসিদা শুনিয়ে গিফট হিসেবে কি পেলেন,
চাদর পেয়েছে,
চাদর পেয়েছে,
জি। আর সকালে উঠে ইনি ইমাম বসরি রহমাতুল্লাহ দেখলেন নিজের ঘর মোবারক পুরো
পুরো সুগন্ধিতে ভরা। এটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরেতে শিফা আনবেন সেই সুগন্ধি হবেই, এটা হবেই আপনার, এটা তো স্বাভাবিক, এটা হবেই। এবং এরকমের অসংখ্য ই রয়েছে দেখবেন, আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি অনেক আশিক রসুল ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো হজের মৌসুম এলেই উনি কান্না করে করে হাজি সাহেবদেরকে বলতেন, আমার সালাম তো নবী পাক সাল্লামের দরবারে পৌঁছিয়ে দিল, আমার সালাম পৌঁছিয়ে দিও, আমার সালাম পৌঁছিয়ে দিও। একবার ওনার সৌভাগ্য হলো হজে আসার, হজের কাজ কমপ্লিট করে উনি মদিনা শরীফে তশরিফ আনলেন। মদিনা শরীফে এসে বাস ওনার ইশকের সুর দিয়ে, ইশকের জবান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার গোলাম আজকে হাজির হয়েছে, এতদিন আসতে পারে নাই, সবার কাছে সালাম পৌঁছিয়েছে, আজকের আপনার গোলাম এসেছে, আপনার হাত চুমু দিতে চাই।
আল্লাহ,
তখন সালাম দিয়ে হাত বাড়ালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাত হাত মোড় বের করে দিলেন। তৎকালীন সময়ে এটা কিতাবে লেখা রয়েছে,
অনেক কিতাবে পাওয়া যায় ঘটনা,
কিতাবে ঘটনা বর্ণিত রয়েছে, আর এটা তো বানানো কিতাব, মানে
ঘটনা
ঘটনা না, ঠিক না? তো তখন সে হাত মোবারক রওজা শরীফ থেকে বের করলেন এবং মুসাফা করলেন। অসংখ্য রেওয়াত রয়েছে, আর আলা হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে সরাসরি জিয়ারত হয়েছে মদিনা শরীফের মধ্যে, ঠিক না? ওখানে
তো জিন্দা হে বল্লা, তো জিন্দা হে বল্লা, তো জিন্দা হে বল্লা, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে, মেরে چشمے عالم سے چپ جانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے
শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণ মোবারকের কথা বলা হয়েছে, আমরা আলোচনা করছি
যে
আপনার রায়হানাতুর রসুল বলা হয়েছে ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
রাদিয়াল্লাহু তাআলা
যে আল্লাহ রসুলের ফুল বলা হয়েছে,
ফুল বলা হয়েছে,
সাল্লাম তাদের ঘ্রাণ নিতেন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ঘ্রাণ নিতেন
জি,
আর রসুলের ফুল বলা হয়েছে এখানে। তো দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসিম মোবারক থেকে সুঘ্রাণ এবং দুনিয়ার সবচেয়ে সুগন্ধি যত রয়েছে সর্বশ্রেষ্ঠ সুগন্ধি
সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে প্রবেশ করলেন, অতঃপর তিনি বললেন আমার দেহ থেকে ঘাম বের হচ্ছে। তখন উম্মে সুলাইম একটি পাত্র নিয়ে এসে ঘাম সংগ্রহ করে পাত্রে ভরতে লাগলেন।
সুবহানাল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে উম্মে সুলাইম তুমি কি করছো? উম্মে সুলাইম বললেন এটা আপনার দেহ মোবারকের ঘাম মোবারক, আমরা এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করব আর এটাই সবচেয়ে উত্তম সুগন্ধি।
এই হায় হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এই ঘাম মোবারকের বর্ণনা যদি মানে দেয়া যায় তাহলে দেখা যাবে যে কম আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারকের যে সুগন্ধি, আল্লাহ হাত মোবারকের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসলিম শরীফের হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে
জি,
বলেন যে রাসূল পাক সাল্লামের বর্ণ ছিল উজ্জ্বল, ওনার ঘাম মোবারক ছিল মুক্তার ন্যায়।
সুবহানাল্লাহ,
তিনি সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের হাতের চেয়ে অধিক কোমল কোনো রেশম আমি স্পর্শ করিনি, তার সুঘ্রাণের চেয়ে আমি অধিক সুগন্ধি কোনো মেশক আম্বরেও পাইনি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মণিমুক্তার মতো, যখন পথ চলতেন পূর্ণ তারুণ্যের সাথে চলতেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালুর মতো কোমল না কোনো মোটা রেশমি কাপড় দেখেছি না কোনো পাতলা, আর আমি এমন কোনো মেষ কাম্বরের খুশবু দেখিনি যা তার শরীর মোবারকের সুগন্ধি চেয়ে অধিক।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আপনার জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড মিশকাতুল মুসাবির মধ্যেও এসেছে এই হাদিসে কারিমা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলাম, অতঃপর নিজের হুজরা মোবারকের দিকে যাচ্ছিলেন নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যাওয়ার পথে যত মানে ছোট বাচ্চাদের দেখলেন সবাইকে ডাকলেন এবং সকলের মুখে হাত বুলিয়ে দিলেন, হাত মোবারক বুলিয়ে দিলেন, এক পর্যায়ে আমার মুখের উপর আমি এমন কোমলতা সুগন্ধি অনুভব করলাম মনে হচ্ছিল যেন আতরের বাক্সের ভেতর থেকে তিনি এই মাত্র হাত মোরক বের করে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
মানে এমন অবস্থা ছিল। এবং যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যে পথ ধরে হেঁটে যেতেন,
সাহাবা কেরাম ঘ্রাণ নিয়ে এই পথ অনুসরণ
করতেন, এবং যদি মদিনার অলিতে গলিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ খোঁজ করতেন তাহলে এভাবে সুগন্ধি নিতেন যে কোন রাস্তা
দিয়ে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গিয়েছেন, তার শিব নিয়ে গেছেন যে ওই রাস্তা দিয়ে কি সুগন্ধি আসবে, এটা সাহাবাই কিরামদের আকীদা ছিল, বিশ্বাস ছিল। আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুন।
তোমার আখলাক আপন নবী, তোমার আখলাক আপন সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ভবনে তোমার রূপ গো নবী, তোমার আখলাক আপন গো নবী, তোমার আখলাক আপন নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম।
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম আরশে আজমের তারকা আরশে আজমের তারকা সালাতু সালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরায়েলে সালাতু সালাম আরশে আজমের তারকা আরশে আজমের তারকা সালাতু সালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد رسول الله
رحمت পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।